ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। রাত 10:01, আর যেখানে ভূতের ভয়ের আরো একটি এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম, আজকের পর্বে আমরা যেখানকার ঘটনা নিয়ে আলোচনা করব বা যেখানকার ঘটনা আমরা শোনাবো সেটি হচ্ছে গাজীপুর। এছাড়াও আরো বেশ কিছু কি বলবো যে বিষয়টি আমরা আলোচনা করব। আজকের যে আমরা কি বলে যে আমরা যে আজকের টাইটেলটা ইউজ করেছি সেই টাইটেলটি হচ্ছে যে বোবায় ধরা কি। আমরা আমাদের অনেকেরই এই প্রশ্ন রয়েছে। আমি কিন্তু নিজে কোনো বিশেষজ্ঞ নই, আমি আসলে বোবায় ধরা কি এটা নিয়ে আমাকে আশ্রয় নিতে হয়েছে ইন্টারনেটে। আপনারাও সার্চ দিয়ে আরো বেশি তথ্য পেলে আমাকে জানাতে পারেন। বাট বোবায় ধরা কি আমরা ন্যাচুরালি যেটা জানি সেটা হচ্ছে ইংরেজিতে এটাকে বলা হয় স্লিপ প্যারালাইসিস, এবং এটি এমন একটি অবস্থা যখন একজন ব্যক্তি ঘুমিয়ে পড়া বা ঘুম থেকে জেগে ওঠার সময় শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে না পারার একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। আমাদের কাছে যারা ঘটনা পাঠান তারা অনেকেই বলেছেন এই ব্যাপারটা শুধু এখানেই সীমাবদ্ধ না, তারা কাউকে আবার দেখতেও পান। অনেক জায়গায় বলছে যে এটাতে একটা মানে হ্যালুসিনেশনের মতন হয়, কিন্তু এইখানে মানে আরো কিছু তথ্য সংগ্রহ করে দেখেছি, সেখানে লেখা আছে যে অন্যভাবে যখন কাউকে বোবায় ধরে তখন সে তার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারে না, অসারতা অনুভব করে। এটি ঘটে একজন ব্যক্তির ঘুমিয়ে পড়া বা জেগে ওঠার আগ মুহূর্তে। তার মানে জেগে ওঠা এবং আগ মানে ঘুমিয়ে পড়ার আগ মুহূর্তে কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে এরকম স্বপ্নও দেখেন, এবং এটা নিয়ে কিন্তু আপনার মানে কি বলবো যে 1781 হেনরি ফুশেল একটা ছবি আঁকেন দ্য নাইট মেয়ার নামে। সেই ছবিটা নিশ্চয়ই আপনাদের অনেকেরই পরিচিত, এবং এটা হচ্ছে আর মনোরোগ বিশেষজ্ঞরা বলেন যে এটা হচ্ছে ঘুমের সমস্যার জন্য হতে পারে, মানে অনেকেই আমি এটা ইন্টারনেটের তথ্য অনুযায়ী বলছি। এবং যাই হোক, আমি একটু দেখি যে আর কি কি তথ্য আপনাদের জন্য খুঁজে বের করতে পারি। বোবায় ধরা হচ্ছে ঘুমন্ত অবস্থা এবং জাগরণের মধ্যবর্তী একটি অবস্থা, এটি ঘুমানোর মধ্যে অথবা ঘুম থেকে জেগে ওঠার আগ মুহূর্তে হতে পারে। বোবায় ধরা ব্যক্তিটি প্রায়ই একটি ভয়ের অভিজ্ঞতার ভেতর দিয়ে যায়, ভয়ের কোনো দৃশ্য দেখতে পারে, যেমন ঘরের ভেতরে কারো অনাকাঙ্ক্ষিত উপস্থিতি, এবং সেই মুহূর্তে বোবায় ধরা ব্যক্তিটির নড়তে না পারা। ধরে নেওয়া হয় যে এইখানে মানে REM স্লিপ অথবা মানে এটা আপনি আমি এইভাবেই বললাম জানি না এটার মানে অরিজিনাল টার্ম কি, এটাতে বিঘ্ন ঘটার কারণে এটা ধরা পড়ে। তো যাই হোক, এই সমস্ত নানান রকমের ব্যাপার রয়েছে, মানসিক রোগের কথাও বলছে অনেকে, মাইগ্রেনের কারণ, উদ্বেগমূলক ব্যাধি, এই সমস্ত কারণেও হতে পারে। ঘুমের পক্ষাঘাতের মানে ঘুমের পক্ষাঘাতের অর্থাৎ বোবায় ধরার প্রধান লক্ষণ জাগরণের সময় নড়াচড়া বা কথা বলতে না পারা। এর কারণ হিসেবে জানা যায় মস্তিষ্কে দুই ধরনের রাসায়নিক অ্যামাইনো অ্যাসিডের নিঃসরণের ফলে মাংসপেশী অসার হয়ে পড়ে। রাসায়নিক দুটি হলো গ্লাইসিন এবং হচ্ছে গামা। যাই হোক, এরকম ধরনের তথ্য আছে এবং এরকম নানান ধরনের তথ্য নিয়ে বিজ্ঞান কথা বলে, আবার ঠিক একইভাবে এইগুলো নিয়ে হচ্ছে লোককাহিনীও আছে যে রাতের পিসাচ বা পিসাচিনী বিশ্ব জুড়ে সংস্কৃতিতে পাওয়া লোকগাথার প্রাণীর একটি সাধারণ নাম, এবং এটি ঘুমের পক্ষাঘাতের ঘটনাটি ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়। এটি সাধারণ অর্থাৎ মানে এই স্লিপ প্যারালাইসিস, এবং একটি সাধারণ বিবরণ হলো কোনো ব্যক্তি অতি প্রাকৃত কোনো কিছুর উপস্থিতি অনুভব করে যা ব্যক্তিকে বুকে দাঁড়িয়ে এমনভাবে অচল করে দেয়। এই ঘটনাটি অনেক দেশে অনেক নামে জানা যায়। যেমন মিশরে বলা হয় যে ঘুমের পক্ষাঘাতকে ভয়ঙ্কর জিনের আক্রমণ হিসেবে ধরা হয়। কম্বোডিয়ায় ঘুমের মধ্যে পক্ষাঘাত ভূত আপনাকে ধাক্কা দেয় নামে পরিচিত। যুক্তরাষ্ট্রে স্লিপ প্যারালাইসিসকে কখনো কখনো যুক্তরাষ্ট্রে স্পেস এলিয়েন অপহরণ হিসেবে ব্যাখ্যা করা হয়। নাইজেরিয়ায় এসপির কারণগুলো একটি অগণিত ব্যাখ্যা রয়েছে, সেখানে এটি এখানকার প্রচুর বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বিশ্বাসের ফলে নানা রকম মিথে পরিণত হয়েছে। আমাদের দেশে আসলে এটারও কিন্তু নানা রকমের ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যা আমরা না যাই, এবং পৃথিবীতে দেখুন বিজ্ঞান আছে, তারপরেও বিভিন্ন মানুষ বিভিন্ন সময় এটাকে নানাভাবে তার জায়গা থেকে ব্যাখ্যা দিয়েছেন। কেন ব্যাখ্যা দিয়েছেন, কি কারণে ব্যাখ্যা দিয়েছেন সেটা শুধু তারাই বলতে পারবেন, কিন্তু আমরা শুধুমাত্র এইটুকুই বলতে পারি সেটা হচ্ছে যে পৃথিবীতে অনেক রহস্যময় ঘটনা ঘটে, যে সমস্ত ঘটনার সবকিছুর উত্তর আমাদের কাছে নেই। এমনকি বিজ্ঞানও কখনো কখনো শুনেছি যে কোনো কোনো উত্তর বা কোনো কোনো প্রশ্নের উত্তর দিতে অপারগ। মানে এইটা তো হয়, কারণ বিজ্ঞানের একটা ব্যাপার হচ্ছে কি, বিজ্ঞান আর বিশ্বাস এ দুটো কিন্তু আলাদা জিনিস। বিজ্ঞান মানেই হচ্ছে আপনার সেটাকে প্রমাণ করতে হবে, এবং প্রমাণের মাধ্যমে আপনাকে আপনার সামনে উপস্থাপন করলে আপনি বিশ্বাস করবেন, এবং তখনই সেটা বিজ্ঞান হবে। আর বিশ্বাস হচ্ছে অদেখা বা অজানা কোনো কিছুর ওপরে পূর্ণ আস্থা। তো এই ব্যাপারটা দুটোর মধ্যে কিন্তু আসলে পার্থক্যই আছে। তো যাই হোক, আমরা সেই প্রসঙ্গে না যাই, আমরা বরং একটা ঘটনা দিয়ে শুরু করি, তারপরে আরাফাত আছেন, আরাফাতের কাছে যাব। একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি আমাদের আজকের এপিসোডটি। আরাফাত, আপনাকে অনুরোধ করব, এবং রাকিব আপনিও আছেন, রাকিব আমার খুবই পছন্দের স্টোরি টেলার, দেখি তিনি আছেন কি শোনান, রাকিবের কাছে শুনবো, লাইভে তিনি ঘটনা বলবেন। আমি এই মুহূর্তে একটা ঘটনা আপনাদের একটু পড়ে শোনাচ্ছি, তারপরে রাকিবের কাছে আসবো। রাকিবকে অনুরোধ করবো এইটুকু সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে। রাকিব, কোনো সমস্যা নেই তো, রাইট? রাকিব, আপনি, আমি আপনার কথা এখনো শুনতে পাচ্ছি না। আচ্ছা, রাকিবের কথা আমি শুনতে পাচ্ছি না কোনো একটা কারণে, একটু আগেও শুনতে পাচ্ছিলাম, এখন কোনো একটা কারণে আমি রাকিবের কথা শুনতে পাচ্ছি না। রাকিব, আপনি একটু হ্যালো বলবেন অ্যাট লিস্ট, তাহলে সবাই বুঝতে পারবে যে আপনি আমার সঙ্গে আছেন। ওকে রাকিব, আমি জাস্ট, জি, আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা একটা ঘটনা মানে শুনিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি, কোনো সমস্যা নেই তো?
না না ভাই, কোনো সমস্যা
নেই, আই হোপ কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা ঘটনায় যাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি আলী হায়দার রাব্বি, মংলা বাগেরহাট থেকে বাস্তবে ঘটে যাওয়া একটা ঘটনা লিখছি। আমার অবস্থান স্টুডিও থেকে অনেক দূরে হওয়ায় সরাসরি উপস্থিত হয়ে বলা সম্ভব না, তাই ইমেইলের আশ্রয় নিচ্ছি, পড়ে শোনালে আনন্দিত হব। ইদানিং অদ্ভুত কর্মকাণ্ডই হচ্ছে আমার সাথে, যা পরে আবার লিখে পাঠাব। সরাসরি ঘটনাটি বলি। টিউশন জীবনের সাথে কিভাবে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। স্টুডেন্টদের স্কুল টাইম শেষ হওয়ার সাথে সাথেই আমার টাইম শুরু হয়, পাঁচটা টিউশনই করাই, বিকেল তিনটা থেকে রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত, যা চলতেই থাকে। ক্লাস এইটের একটা, নাইনের সায়েন্সের দুইটা, এসএসসি ক্যান্ডিডেট সায়েন্সের দুইটা। রাত সাড়ে আটটায় সায়েন্সের নাইনের স্টুডেন্টের বাসায় যেতে হয় পড়াতে, যার বাসা বেশ খানিকটা দূরে। যাওয়ার পথে পিচ ঢালা রাস্তা শেষ করে শুরু হয় ইটের রাস্তা, যার অপোজিট সাইডে বিশাল এক নিঝুম দিঘি। এই রাস্তাটা দিয়ে গেলে দ্রুত যাওয়া যায়, তাই এটা দিয়েই যাই। এটা ছাড়া আরো দুই তিন রাস্তা দিয়ে যাওয়া যায়, কিন্তু মজার ব্যাপার হল এই রাস্তাটাই সবচেয়ে ভয়ঙ্কর। কেউ সন্ধ্যার পরে এখান দিয়ে যাওয়া আসা করে না, কিন্তু আমার ভূত প্রেত এসব জিনিসের প্রতি একদম বিশ্বাস নেই। জিন পরির অস্তিত্ব আমি স্বীকার করলেও এসব মানি না। মংলা পৌরসভাটা উন্নত, গ্রাম্য না বললেই চলে, তবে এই মংলার অনেক ভৌতিক কার্যকলাপ ছিল যা মামা খালাদের মুখে শুনেছি, আর পার্সোনালি আমার ভূতের এক্সপিরিয়েন্সের শখও আছে অনেক। উল্লেখ্য, আমি ক্লাস থ্রি থেকে অনার্স লাইফ এবং টিচিং এর তিন চার বছর চট্টগ্রামে শেষ করেছি, মংলা এসেছি মাত্র তিন চার মাস। মূল ঘটনায় আসি, যে নিঝুম রাস্তার কথাটা বললাম, সেখানে সর্বমোট তিনটা মোড় আছে। দ্বিতীয় মোড়ের ল্যাম্পপোস্টটায় বাতি প্রতি রাতেই জলে নেভে আবার নেভে জলে। আমি প্রতিদিন যাওয়ার সময় ভাবি এটা কেউ ঠিক করে না কেন। বাই দ্য ওয়ে, ওটা শেষ করে মোড়টা ঘুরলে যে রাস্তাটা আসে তা সম্পূর্ণ নিভৃত, নীরব, অন্ধকারাচ্ছন্ন। এক পাশে দেয়াল, অন্য পাশে নিশ্চুপ বাড়ির পেছন দিকটা। গত তিন চার দিন প্রায় বৃষ্টি হওয়ায় রাস্তায় পানিও জমেছে। গত রাতে অর্থাৎ 14/9/2019 যাওয়ার সময় ভাবছি লাইটটা ঠিক করলে কেমন হয়, সাথে সাথে মাথায় আসলো নাইট টেস্টার নাইট টেপ কিভাবে ঠিক করব। তাও দেয়ালটায় হাত দিয়ে দেয়ালের ওপরে ওঠার চেষ্টা চালালাম, বাট আশ্চর্যজনক বিষয়, তখনই লাইটটা একদম নিভে গেল। ব্যাপারটা বুঝলাম না, আমি একটা ঝাটকা খেয়ে নেমে দাঁড়ালাম। পদার্থবিজ্ঞানের কোনো থিওরির সাথে এটা যায় না, আর আমি ইট স্পর্শের সাথে সাথেই লাইটটা চলে উঠল। আমি প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে আবারও হাঁটা শুরু করলাম। যেহেতু আমার ফিরতে সাড়ে দশটারও বেশি হয়, তখন অপেক্ষাকৃতভাবে রাস্তাটা আরও বেশি অচেনা, অজানা আর নিস্তব্ধ মনে হয়। তাও আয়াতুল কুরসি, সুরা নাস, সুরা ফালাক তেলাওয়াত করে মনে মনে বিভিন্ন দোয়া দরুদ পাঠ করতে করতে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে আমি হেঁটে আসি, কারণ নিজের উপার্জিত অর্থে যদি ভালো থাকতে পারি সেটাই সর্বোত্তম। আজও আমি সেই একই রাস্তা দিয়ে স্টুডেন্ট শুভকে পড়াতে যাচ্ছি। সারাটা দিন বাজেভাবে কাটলো, দুপুরে বাসায় ঝগড়াও হলো, তাই মেজাজ ছিল খারাপ, সেজন্য অন্য মনস্ক ছিলাম। অন্যদিন শুভদের বাসায় পৌঁছাতে 10-12 মিনিট লাগে, আজ সেখানে 19 মিনিটেও পৌঁছালাম না। সেই ল্যাম্পপোস্টের নিচে এসে দাঁড়ালাম, আজ বাতিটা একদমই জ্বলছে না। রোড লাইট জ্বলছে, কিন্তু ওটা জ্বলছে না কেন, খটকা লাগলো। এমনিতেই মেজাজ ভালো না, মানসিক অবস্থাও খারাপ, তাই ভাবলাম আজ অন্য কিছু করব। বেশ উঁচু দেয়ালটায় উঠলাম ল্যাম্পপোস্টের সমস্যা জানার প্রচেষ্টায়। উঠেই দেয়ালের অন্য পাশে দেখলাম এত অন্ধকার মেবি এর আগে আমি দেখিনি। একটা দোতলা বাড়ির বাতি জ্বলছে, সেটা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে, কিন্তু চারপাশ দেখে মনে হচ্ছে এটা পরিত্যক্ত। কিন্তু এটাও ভাবছি যে পরিত্যক্ত বাড়িতে লাইট জ্বালাবে কে, তাই নিশ্চিত হলাম বাড়িতে কেউ বসবাস করে। একবার ভেবেছিলাম লাভ দিয়ে নামব, ফের ভাবলাম চোর ভেবে যদি মারে তাহলে আর কিছুই করার থাকবে না, তাই দেয়াল থেকে নেমে গেলাম। আমি যেই মাত্র ইটের রাস্তায় নামলাম সেই মাত্র লাইটটি আপনা আপনি জ্বলে উঠল। ব্যাপারটা বিস্ময়কর, ভয় পাচ্ছিলাম না বাট যথেষ্ট কৌতূহলী হয়ে উঠছিলাম, তাই ভাবলাম আজ গিয়ে শুভকে জিজ্ঞেস করব। 3-4 মিনিট হেঁটে শুভদের বাসায় পৌঁছালাম। পদার্থবিজ্ঞানের 2টা সৃজনশীল সমাধান করিয়ে ওকে জিজ্ঞেস করে যা জানলাম তা আমারই বিশ্বাস হয়নি, যদিও ওকে বুঝতে দেয়নি সেটা। শুভ বলেছিল, স্যার ওই বাড়িতে তো কেউ থাকে না, আমার বুঝ হওয়ার পর থেকেই দেখছি ওখানে ভয় কেউ যায়ও না। কেন ভয় পায়, কিসে ভয় পায় তাও জানি না। আমি জিজ্ঞেস করলাম, তুমি কখনো জানার চেষ্টা করনি? ও বলল, না স্যার আমার ওইসব শখ নেই। আপনি ওইটার পেছনে রাস্তা দিয়ে আসেন ভয় লাগে না? না, উত্তর দিয়েই আবার পড়ানো শুরু করলাম। এসবের পরে একটাই কথা মনে হল, আমি দেখলাম লাইট জ্বলে, ও বলল কেউ থাকে না অনেক বছর, এটা তো ঠিক না। তাই আবারও আগ্রহী হলাম ওটার ভেতরে যাওয়ার জন্য, যদিও আজ না তাই বলে। গোসল করতে গিয়ে পুকুর ঘাটে পা পিছলে পড়ে গিয়ে বুকে হাতে বেশ ব্যথা পেয়েছি। শুভকে পড়িয়ে বের হতেই শুকনো জায়গায় হোঁচট খেলাম। দিন রাত 2টোই বাজে কাটছে, ইচ্ছে করছে না বাসায় ফিরে যাই। তবুও মানুষের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছুই করতে হয় এবং সেটার জন্য মানুষ বাধ্যও হয়। গত 17 তারিখ অর্থাৎ 17/9/2019 সেই ইটের রাস্তায় প্রবেশের সাথে সাথেই বুঝলাম নোংরা কচুরিপানায় ভর্তি দিঘিটায় কিছু একটা চলাচল করছে। আমি জায়গায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। ফের হাঁটা শুরু করলাম ছাত্রের বাড়ির দিকে। কিছুক্ষণ হাঁটার পর মোড়টাতে গাছের ওপর কিছু আওয়াজ পেলাম। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওদিকে তাকাতেই একটা তরতাজা ডাল আমার সামনে এসে পড়ল। এত রাতে বাদুর কিংবা অন্য কোনো বিরাটাকৃতির পাখি ছাড়া আর কেউ এটা করবে না, বিশ্বাস নিয়ে ফের হাঁটা ধরলাম। ওই ল্যাম্পপোস্টের কাছে যেতেই দেখলাম ল্যাম্পপোস্টে আলো নেই। দেয়ালে উঠে ভেতরের পরিত্যক্ত বাড়িটার দিকে তাকিয়ে দেখলাম ওখানেও আলো নেই। ইলেকট্রিসিটি আছে কিনা নিশ্চিত হতে এদিক ওদিক তাকালাম, না সবই ঠিক আছে, শুধু এখানেই গোলমাল। পড়াতে যাওয়ার দেরি হচ্ছে দেখে দেয়াল থেকে নামলাম, কিন্তু এবার খানিকটা বিস্মিত হলাম, কারণ ল্যাম্পপোস্টার বাতি জ্বলে উঠেছে দেখে আমার মধ্যে খটকা লাগলো। আবার দেয়ালে উঠলাম, দেখলাম বাতিটা আবারও জ্বলছে। নিজের শরীরটা ঘামাচ্ছে, অথচ তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, যা গায়ে লাগে না বললেই চলে। তবে তখন ঘামানোর কোনো কারণ নেই। 20/9/2019 দিনের বেলা ওখানে গেলাম, কিন্তু কিছুই বুঝে উঠতে পারলাম না। মুরব্বী একজনের সাথে কথা হলো, বললাম, উনি বললেন, বাবা এত সাহস দেখাইও না, রাস্তা চাইরা অন্য রাস্তা দিয়ে আসো। আমি আচ্ছা কাকা বলে সায় দিলাম ঠিকই, কিন্তু আমার কৌতূহল ওনার কথার পরে আরো দ্বিগুণ হয়ে গেল। আপাতত এইটুকুই, সামনে আরো কিছু ঘটলে আমি অবশ্যই জানাবো, লিখব, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। আর পড়লাম ঘটনাটি এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা বাকি অংশের জন্য অবশ্যই অপেক্ষা করব। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। অলরাইট, সো আমরা শুনলাম একটা ঘটনা এবং আমরা যে ঘটনাটা শুনলাম আজকে, আপনার কিন্তু আমাদের অতিথিও আছেন লাইভে, যেটা আপনাদের অনেকদিনের প্রত্যাশিত ছিল। প্রথম ঘটনার পরে আমরা এখন সরাসরি চলে যাব লাইভে এবং আমাদের যে সমস্ত অতিথি আছেন তাদেরকে হয়। এখন ঘড়িতে সময় রাত 10:15। আমি রাস্তাচির সাথে গাজীপুর নিয়ে কিছু কথা হবে এবং গাজীপুরে গিয়েছিলেন আমাদের রাকিব এবং রাকিব সেখানে গিয়ে ঘটনা সংগ্রহ করেছিলেন এবং ঘটনা সংগ্রহ করার পরে ওইখানে একজনের সাথে দেখা হয়েছিল তার, যিনি আসলে ঘটনাটি মানে কি বলবো যে বল মানে কি বলবো যে ওই সময় তিনি ঘটনা শেয়ার করতে রাজি হননি, উনি চেয়েছেন যে ঘটনাটি উনি পরে কোনো একটা সময় বলবেন। তো আমি সেই ঘটনাটি মানে মানে ক্যামেরার সামনে উনি বলবেন না। তো রাকিব সেই ঘটনাটি মানে সংগ্রহ করে নিয়ে এসেছেন এবং রাকিব সেই ঘটনাটি আমাদেরকে শোনাবেন আজকে। এবং কি সেই এই ঘটনা ছিল চলুন রাকিবের মুখ থেকে শুনি। রাকিব কেমন আছেন, আপনি আমাদের ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু বলবেন, তারপরে আমরা চলে যাব ঘটনায়। আচ্ছা, ভয়েসের নাকি সমস্যা হচ্ছে? ভয়েসে যদি সমস্যা হয় তাহলে আমি ঘটনাটি আবারও করতে পারি। এখন কি সমস্যা হচ্ছে একটু প্লিজ সবাই জানাবেন, যে ঘটনা ঠিক মতো সাউন্ড ঠিক আছে কিনা সব কিছু একটু প্লিজ জানাবেন, নাহলে আমি আবার করতে পারি, কোনো সমস্যা নেই। চলে যাই আমরা রাকিবের কাছে। রাকিব বলেন সেই ঘটনাটি আপনার মুখ থেকেই শুনি। জি ওয়ালাইকুম সালাম, আমি শুনতে পাচ্ছি। আপনি ঘটনায় আমরা সরাসরি ঘটনায় চলে যাই, কি ঘটনাটি আপনি শুনছিলেন সেটা।
আমি জি জি ভাই, আমি ঘটনাটি ভাই যেটা শুনেছি ওই ভাইয়ের নাম হচ্ছে রাশিদ ভাই। আমি গাজীপুরে যখন গিয়েছিলাম আমি বেশ কয়েকজনের গল্প ওখানে রেকর্ড করেছি। তো উনি মূলত ডুয়েটে পড়াশোনা করে, তো উনি আসলে ক্যামেরার সামনে ফেস হতে চাচ্ছিল না। তো উনি আমাকে বলতেছিল যে গল্পটা আপনি আমাদের আমি আপনার সাথে শেয়ার করতেছি, আপনি গল্পটা আপনাদের স্টুডিওতে কোনো এক সময় প্রচার করিয়েন। তো যেভাবে রাশিদ ভাই আমি গল্পটা বলছি আমি ঠিক সেভাবে বলছি, এটি মূলত কুমিল্লার বুড়িচঙ্গার একটি ঘটনা। এটা যে ঘটনাটা প্রায় যুদ্ধের আগে, অনেক আগের একটি ঘটনা। তো ওই গ্রামে মাহবুব রহমান নামে একজন লোক বসবাস করত। ওনার উনি পেশায় ছিলেন একজন ভ্যানওয়ালা। উনি অনেক দরিদ্র একজন লোক ছিল, ভ্যান চালাতো, ওনার কোনো জমি জমা এবং কি কোনো ভিটাবাটি ছিল না, উনি অন্য একজনের আশ্রয়ে ছিল। তো ওই গ্রামে আরেকটা লোক ছিল, ওই লোক মূলত ওনার নাম হচ্ছে বাতিন কবিরাজ। উনি অনেক খারাপ লোক ছিল, গ্রামের কেউ কেউ ওনাকে পছন্দ করত না। উনি বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক, কালো কালো জাদু, এই ধরনের অনেক ধরনের মানে বাজে কাজের সাথে উনি লিপ্ত ছিল। তো এই যে মাহবুব রহমান, ইনি মোটামুটি ওনার গ্রামে একটা সুখ্যাতি আছে, সেটার মেইন কারণ হচ্ছে উনি গ্রামে যদি কেউ মারা যায় উনি সবার কবর হচ্ছে উনি খোঁড়ে, উনি কবরের যে মাটি খুঁড়তে হয় সে মাটিটা উনি খোঁড়েন, উনি সব ধরনের কাজ করেন। এটার জন্য উনি কোনো পারিশ্রমিক কারো কাছ থেকে নেয় না, কেউ যদি খুশি হয়ে ওনাকে কিছু দেয় তাহলে উনি এটাতে সন্তুষ্ট থাকে। একদিন মাহবুব রহমান যিনি ভ্যান চালক ছিল, উনি একদিন গভীর রাতে উনি একটা স্বপ্ন দেখে যে উনি একটি মাঠের মধ্যে দাঁড়ায় আছে এবং তার আশেপাশে অনেক বড় বড় কিছু মানে মানুষ বললে ভুল হবে, এত বড় জিন ছিল, মানে যাওয়া এতটাই বড় ছিল যে মাহবুব রহমান মাথাটা দেখতে পাচ্ছিল না, মানে এতটাই লম্বা ছিল। ওরা শুধু কথা শুনতে পাচ্ছিল যে একটু আগে বাতিন কবিরাজ মারা গেছে, তুই ওই কবিরাজের কোন কবর হচ্ছে খুঁজবি না।
একটু রাখি কাছ থেকে এসে বলবেন, যাতে আপনার কথা মাঝে মাঝে ভেঙে যাচ্ছে, একটু কাছ থেকে এসে বলবেন। হ্যাঁ, বাতিন কবিরাজ মারা গেছে।
জি ভাই, এখন ভাই শোনা যাচ্ছে কি?
এখন ঠিক আছে।
যে আমি যেটা বলতেছিলাম যে ওই বাতিল যে মাহবুব রহমান উনি স্বপ্নে দেখেছিল যে ওনার উনি একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে এবং বেশ কয়েকজন লোক ওনার আশেপাশে এবং ওই লোকগুলোর মানে লম্বায় অনেক বড়, মানে এতটাই বড় যে উনি কারো ফেস দেখতে পাচ্ছিল না। তো ওখান থেকে একজন বলছিল যে কিছুক্ষণ আগে বাতিল কবিরাজ মারা গেছে, তো এই কবিরাজে তুই কোনো কবর হচ্ছে খনন করবি না বা কবর করবি না, আমাদের পক্ষ থেকে কেউ একজন যাবে গিয়ে এই কবরটা সেই খুঁড়বে এবং আমরা তাকে ওই যে বাতিল কবিরাজ তার মরদেহটা আমরা নিয়ে আসবো। এই স্বপ্নটা মানে ওনার দেখা হওয়ার সাথে সাথে উনি একটু পরেই একটা চিল্লে চিল্লে তো ওনার ঘুম ভেঙে যায়। পরে গ্রামে অনেক সরগোল পরে যে এরকম বাতিল কবিরাজ মারা গেছে। উনি আসলে এই মানে স্বপ্নটা দেখার পর অনেক চিন্তিত হয়ে পড়ছে যে আসলে উনি কি করবে না করবে কিছুই বুঝতেছে না। তো তখন উনি মনে মনে প্ল্যান করে, যেহেতু মানুষটাও খুব একটা ভালো না তো উনি কবরটা খুলবে না, যেহেতু স্বপ্নে অর্থে ওরকম দেখলো এবং প্লাস উনি স্বপ্নেই আসলে জানতে পারছে যে বাতিল হুজুর মারা গেছে, প্লাস স্বপ্ন যখন ভেঙে যায় তখন উনি সত্যিটাই জানতে পারে, গ্রামের লোকজনের কাছ থেকে জানতে পারে যে বাতিল হুজুর আর নেই। তারপর গ্রামে একটা সালিশ হয়, ওরকম সালিশ না মানে একটা সবাই মিটিং করে, একটা মিটিং এ এরকম কথাবার্তা বলছিল যেহেতু বাতিল কবিরাজ খুব একটা ভালো লোক ছিল না, ওনার হচ্ছে মাটি এই গ্রামে দেওয়া হবে না। পরবর্তীতে ওনার যে ছেলে, ওরা আবার মোটামুটি অনেক ভালো ছিল, ধার্মিক ছিল, তো ওনারা অনেক রিকোয়েস্ট করে যে যেহেতু আমার বাবা এই গ্রামে স্থানীয় তো আমি ওনার ছেলে হয়ে ক্ষমা চাচ্ছি, আর এই যেই মাহবুব রহমান
এই যিনি যে কবরটা খনন করবে, তো ওনাকে উনি যদি আমার বাবারই কবরটা উনি যেন হচ্ছে কবরটা কাটে এবং উনি যেন কবরটা তৈরি করে, সে উপলক্ষে আমি আমার ওই যে মাহবুব রহমান তাকে আমি আমার এক বিঘা জমি দিয়ে দিব, সে হচ্ছে এই জমিটা ও দেখাশোনা করবে, তার অর্ধেক ফসল হচ্ছে আমাকে দিবে, অর্ধেকটা হচ্ছে ও সেটা ওর মতো ব্যবহার করবে। তো এইটা শোনার পর আসলে মাহবুব রহমান একটু লোভ হয়ে যায়, ও পরবর্তীতে আর কোনোভাবেই মানে চায় না হাত ছাড়া করার জন্য। তো ওই স্বপ্নের কথাটা উনি আর ওই যখন মিটিং হচ্ছিল মিটিং এ কারোর সাথেই এই স্বপ্নের ব্যাপারে কোনো কিছু বলে না। তো উনি যে কথা সেই কাজ, উনি বাতিন হুজুরের কবর ওনার হচ্ছে খোঁড়া সম্পন্ন হয়ে যায়, কবর দেওয়া হয়ে যায়। তো কবর যখন সবাই দিচ্ছিল, যখন বাতিন হুজুরকে মানে বাতিন কবিরাজকে সবাই যখন মাটি দিচ্ছিল, ওই এক পর্যায়ে হঠাৎ করে ওনার কানের কাছে কেউ যেন কে একজন যেন ফিসফিস করে বলছিল যে কাজটা তুই ভালো করলি না, এর ফল তোকে ভোগ করতে হবে। তো উনি সাথে সাথে ডানে বামে সব দিকে তাকাচ্ছে যে কে এই কথাটা বললো, এবং উনি পাশে ওনার যে লোকরা ছিল ওদেরকেও বলতেছিল যে এখানে কি কোনো অপরিচিত আমাদের গ্রামে বসবাস করে না এরকম কোনো লোকজন কি ছিল? তখন মানে সবাই বলে না আমাদের তো ওরকম কারোকে চোখে পড়েনি, সব তো আমরা পরিচিতের মধ্যেই ছিলাম। তারপরে ভাই ওই দিন রাতে আসলে ওই যে মাহবুব রহমান তার ভাগে আসলে একটা দায়িত্ব পড়ে যায় আরেকটা, সেটা হচ্ছে ওই কবরটা পাহারা দেওয়ার জন্য। যেহেতু গ্রামের লোকজন বলছিল যে মানুষটা ভালো ছিল না, তো যে কোনো কেউ হয়তো বা কবরটা নেওয়ার জন্য ট্রাই করতে পারে, মানে ওই যে বাতিন কবির মারা গিয়েছে তার মরদেহটা নেওয়ার জন্য। তো রাতের বেলা উনি আসলে একা থাকতে একটু ভয় পায়, তো উনি সাথে আরেকজনকে নেয়, নিয়ে কবরটা পাহারা দেয়। তো হুট করে রাত 2-3 সময় উনি ওনার নামে কে যেন ডাকতে মানে ওনাকে কল করছে, এরকম মাহবুব মাহবুব বলে ডাকতেছে। উনি ভাবে যে এত রাতে আমাকে কে ডাকে। তো উনি যখন যে জায়গায় শুয়েছিল সেখান থেকে যখন বের হয়, বের হয়ে উনি দেখে যে
জি রাকিব আপনাকে আবার হারিয়ে ফেলেছি আমরা।
উনি দেখে যে কবরের মধ্যে একটা সাদা শাদুর মতো কি যেন একটা শুয়ে আছে এরকম। উনি যখন লাইট দেয়, লাইট দেওয়ার সাথে সাথে উনি দেখতে পারে যে কবরে কবরটা পুরোটাই হচ্ছে মাটি উঠানো, এবং কবরের ওখানে কে যেন একদম দাঁড়ায় আছে, দাঁড়ায় মাটির মধ্যে শুয়ে আছে, শুয়ে খুব বাজে ভাবে ওনার দিকে তাকায় আছে। তো এটা দেখে উনি খুব ভয় পায়, উনি এক দৌড়ে ওখান থেকে বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর আসলে ওনার স্ত্রী বা
রাকিব আপনাকে আমরা হারিয়ে ফেলেছি আবারও, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? মাঝে মাঝে আপনার কথা ভেঙে ভেঙে যাচ্ছে, হয়তো ইন্টারনেটের কানেক্টিভিটির প্রবলেম। আমরা লাস্টের অংশটুকু, হ্যাঁ মনি, আপনি যদি লাস্টের অংশটুকু আরেকবার বলতেন। রাকিব আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? রাকিব আপনাকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, আপনি চাইলে আবারও মানে ঢুকতে পারেন কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না।
আমাকে শুনতে পাচ্ছেন এখন?
একটু শব্দ আসছিল আবার, আমি জানি না যে আপনার ওখানে হয়তো ইন্টারনেটের কানেকটিভিটির প্রবলেম। হ্যাঁ লাস্টের অংশটুকু যদি আপনি আমাকে আবারও বলতেন, আপনি কি শুনতে পাচ্ছেন এখন আমাদেরকে?
আমি ভাই শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ আমি শুনতে পাচ্ছি কিন্তু আপনার কথা মাঝে মাঝে ভেঙে ভেঙে আসছে।
এখন কি ভাই ক্লিয়ার শোনা যাচ্ছে?
হ্যাঁ এখন শোনা যাচ্ছে, আপনি যদি গল্পের শেষ অংশটুকু বলতেন।
আচ্ছা জি ভাই, ওই যখন হচ্ছে মাহবুব রহমান ওই কবরের মধ্যে ওরকম একটা ভয়ঙ্কর জিনিস দেখে উনি ভয়ে চলে যায়, চলে যাওয়ার পর উনি আসলে এটা কারোর সাথে এই ব্যাপার নিয়ে কোনো কিছু শেয়ার, উনি পরদিন সকালবেলা উনি হুজুরের কাছে যায়, হুজুরের কাছে গিয়ে হুজুরকে বলে যে আসলে আমি একটু শারীরিক ভাবে অসুস্থ, আমার কবর পাহারা দেওয়া সম্ভব হবে না, আপনারা অন্য একজনকে নেন, এই কবরটা যেন বাতিন হুজুরের কবরটা যেন অন্য কেউ পাহারা দেয়। এরপর রাসেল ভাইয়া যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে উনি বিকালে বাসায় আসে, বাসায় এসে ওনার খুব টায়ার্ড লাগে, উনি শুয়ে পড়ে, উনি হুট করে আপনার সন্ধ্যার দিকে হবে, রুমের মধ্যে কেউ ছিল না, উনি দেখে যে যেরকম হুট করে পিছনে কেউ যদি আমাদের হাত দিয়ে আলতো ভাবে হচ্ছে পিঠের মধ্যে হাত দেয়, যেরকম একটু হালকা সুসুরি লাগে, ওরকম ওনার সুসুরি লাগছিল ওনার পিঠের মধ্যে। উনি যখন মুভ করে একটু ঘুরে যায়, ঘুরে দেখে যে কে হচ্ছে ওনার পিঠে এরকম করতেছে, তখন দেখে যে উনি গতকালকে যে বাতেন কবিরাজকে যে মাটি দিয়েছিল ওই বাতেন কবিরাজ ওনার হাতের মধ্যে শুয়ে আছে এবং খুব বাজে ভাবে ওনার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে উনি খুব ভয় পেয়ে খুব একটা চিৎকার দেয়, দিয়ে উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তারপরে ওনার রাত অনেক গভীর রাতে ওনার হচ্ছে সেন্সলেস ফেলে, উনি যখন জ্ঞান ফেলে, জ্ঞান ফেলার পর লোকজন জিজ্ঞেস করে যে এখানে আপনার কি হয়েছিল বা আপনি কেন এরকম ভয় পেয়েছিলেন। তো তখন উনি গ্রামের লোকজন সবাইকে এই জিনিসটা খুলে বলে, মানে সবকিছু খুলে বলে। তখন গ্রামের লোকজন তো ওনার উপর রাগ হয়ে যায় যে কাজটা তুমি ঠিক করো নাই, তুমি স্বপ্নে এটা দেখছিলা, আমাদেরকে তোমার বলার দরকার ছিল। এরপর রাসেল ভাই ঘটনাটা যেটা হয় সেটা হচ্ছে তার কিছুদিন পর ওই হুট করে গ্রামের এক লোক ওই রাস্তা দিয়ে ওই বাতেন কবিরাজের যে কবরটা যেখানে হয়েছে তার রাস্তা দিয়ে উনি যাচ্ছিল, হুট করে দেখে যে ওই জায়গায় ওই কবরটা কে যেন খুঁড়তেছে কোদাল দিয়ে। সামনে যখন উনি আগায় যায়, আগায় গিয়ে দেখে যে আসলে যে কবরটা খুঁড়ছিল উনি আসলে কেউ না, যে যার কবর দেওয়া ছিল ওখানে উনি হচ্ছে বাতেন কবিরাজ আর হচ্ছে মাহবুব রহমান, দুইজনে কবর খুঁড়ছিল। উনি এটা দেখে খুব ভয় পেয়ে উনি ওখানে দৌড় দিয়ে যখন গ্রামের লোকজনকে সবাই ডেকে নিয়ে আসে, এসে উনি দেখে যে এখানে মাহবুব রহমান সেন্সলেস হয়ে পড়ে আছে আর কবরটা আসলে কে যেন খুঁড়ে মানে একদম বাতেন কবিরাজের মরদেহটা নিয়ে গেছে। পরে যখন মাহবুব রহমানকে ওনাকে উঠানো হয়, ওনাকে বলা হয় যে কি হয়েছিল আর তুমি কবরটা কেন খুললে, তখন উনি বলে যে আমি এরকম রাতে শুয়েছিলাম, হুট করে আমি দেখতে পারি যে এরকম আমার খাটটা চারপাশ দিয়ে ঘুরতেছে। পরে আমি লক্ষ্য করি যে আমার হচ্ছে খাটের চারপাশে মাথা কাটা অনেক মানুষ যারা হচ্ছে আমার খাটটা ঘুরাচ্ছে এবং আমাকে বারবার বলছিল যে তুই আমাকে চল আমাদের ওই কবরে ওই বাতেন কবিরাজের মরদেহটা আমাদের লাগবে, তুই যদি আমাদেরকে সাহায্য না করিস তাহলে তোকে তোর যে বউ বাচ্চা আছে সবাইকে মেরে ফেলবো। তো তখন উনি আসলে এরপর পরে নাকি ওনার শরীরের মধ্যে কেমন একটা পাওয়ার চলে আসে কেউ বলতে পারে না। এবং এরপর উনি কখন কোদাল নিয়ে মানে খবরটা কাছে এসেছে প্লাস খবরটা উনি উঠে আবার কে নিয়ে গেছে উনি আসলে কিছুই বলতে পারে না। তো এই ছিল আমার ঘটনা ভাইয়া।
থ্যাংক ইউ সো মাচ রাকিব। এবং রাকিবের ঘটনার অনেকেই প্রশংসা করছেন। রাকিব আমারও খুব পছন্দের একজন স্টোরি টেলার এবং চমৎকার ভাবে ঘটনা সংগ্রহ করে থাকেন। এবং রাকিব আপনি তো দুইবার হচ্ছে এর মধ্যে গাজীপুর গিয়েছেন, নিশ্চয়ই অভিজ্ঞতাগুলো অনেক ভালো ছিল। এবং গাজীপুরে গিয়ে আপনি এমন কিছু মানে ফেস করেছেন বা এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, মানে ভয়ঙ্কর সেটা হতে হবে না, মানে ঘটনা সংগ্রহ করতে গিয়ে যেটা আপনি শেয়ার করতে চান, এরকম কোনো কিছু কি আপনি শেয়ার করতে চান?
ঘটনা আমরা গাজীপুরে যেখানে গিয়েছিলাম, আমরা গাজীপুরে শ্রীপুরে গিয়েছিলাম, ওখানে ভাইয়া আপনার মোটামুটি আমাদের অনেকেই হেল্প করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি হেল্প করেছে হচ্ছে সাকিব ভাই, উনি ওখানকার স্থানীয়। তো ওনার মাধ্যমে আমরা অনেকের কাছ থেকে গল্প কালেক্ট করতে পেরেছি। তো এখানে ভাইয়া আপনার হচ্ছে বাইজিদ হাসান, তারপর হচ্ছে আরিফুল ইসলাম রিফাত, তারপর পিয়াস আহমেদ, এরকম বেশ কয়েকজন আমাদের লিসেনার যারা খুব সুন্দরভাবে গল্প বলেছিল। এর মধ্যে ভাই একটা গল্প আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল, সেটা হচ্ছে আরিফুল ইসলাম রিফাত ভাইয়ের ঘটনা। মানে ওনার হচ্ছে একজন হুজুর ছিল কিশোরগঞ্জের নুরিয়া মাদ্রাসায় উনি পড়াশোনা করতেন। তো উনি একসময় যখন মানে আমি পুরো ঘটনাটা বলতেছি না ভাইয়া, মানে জাস্ট একটু বলছি কারণ ইন্টারেস্টিং লাগছে। কারণ ব্যাপারটা হচ্ছে উনি একটা পাঠাও ড্রাইভারের সাথে করে উনি বাড়ি যাচ্ছিল, বাড়ি যাওয়ার সময় ওনাকে মানে খুব ইসলামিক টাইপের অনেক কিছু জিজ্ঞেস করে যেগুলো অনেক সুন্দর ভাবেই হচ্ছে উনি অ্যান্সার দেয়। বাট পরবর্তীতে উনি জানতে পারে যে লোকটা মোটরসাইকেলে করে উনি রাতে বাড়ি থেকে মানে বাড়ি গিয়েছিল, ওই লোকটা আসলে নর্মাল মানুষ ছিল না, একজন জিন ছিল। এই ঘটনাটা ভাই আমার কাছে মোটামুটি অনেক ইন্টারেস্ট লেগেছে।
অনেক ধন্যবাদ রাকিব, আপনার ঘটনা আসলে অনেকেই শুনছিলেন এবং অনেকেই প্রশংসা করেছেন আপনার ঘটনার। আপনি কষ্ট করে আপনার ব্যস্ততম সময়ে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সবসময় ভূত.com এর পাশে থেকেছেন, খুব ক্রিটিক্যাল মোমেন্টেও আপনাকে পাশে পেয়েছি যখন আপনাকে খুব বেশি দরকার, সেই বইমেলা থেকে শুরু করে যখনই আমরা চেয়েছি যে কেউ আমাদের পাশে থাকুক, তখন যে কয়েকজন মানুষ আমাদের পাশে থেকেছেন তার মধ্যে আপনি একজন। আপনি চমৎকার একজন মানুষ এবং চমৎকার একজন স্টোরি টেলার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য রাকিব।
জি ভাই আপনাকে ধন্যবাদ ভাই। আর আমি ভাইকেও বলবো একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা যে কোনো জায়গা থেকে বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদেরকে খুব ইজি ভাবে গল্প পাঠাতে পারেন। এই জন্য যে খুব দামি স্মার্টফোন হইতে হবে সেরকম না, জাস্ট একটা নিরিবিলি জায়গায় গিয়ে আপনারা আপনাদের গল্প আমাদের কাছ থেকে শেয়ার করতে পারেন। জাস্ট যদি আপনার ফোনে একটা অডিও রেকর্ড থাকে বা ভিডিও করার কোনো অপশন থাকে, জাস্ট এটা ভিডিও করে আপনি আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন, তাহলে হবে। কোনো এটা কোনো মানে কোনো হার্ডে কোনো কঠিন কাজ না, একটা গল্প রেকর্ড করা বা ভিডিও করা।
অনেক ধন্যবাদ রাকিব, এইভাবেই পাশে থেকেন ভূত ডট কমের। আমি চলে যাবো আরাফতের কাছে, তবে তার আগে একটু বলি যে আমাদেরকে অনেকেই লিখছেন যে হাফেজ মাইনুদ্দিন ভাইকে লাইভে নিয়ে আসতে। হাফেজ মাইনুদ্দিন ভাই কতদিন লাইভে ছিলেন, এর আগেও হাফেজ মাইনুদ্দিন ভাইকে নিয়ে আমরা লাইভে নিয়ে এসে একটা স্টোরি শুনেছি এবং তিনি সেখানে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিয়েছেন। সুতরাং যদি কেউ হাফেজ মাইনুদ্দিনের সেই প্রশ্নের উত্তর জেনে নিতে চান, আপনারা যদি হয়তো ওই প্রশ্নগুলোর মধ্যে আপনারও কোনো প্রশ্ন থাকতে পারে, তাহলে আপনি আমাদের এপিসোডগুলো আমাদের ইউটিউব চ্যানেলে একটু দেখতে পারেন। লাইভ অপশনে গিয়ে আপনি খোঁজ করবেন, দেখবেন যে গত সপ্তাহের মঙ্গলবারে, গত মঙ্গলবারে আমরা লাইভ করেছি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে, তার আগেও একটি লাইভ আছে, কবে আমি ঠিক মনে করতে পারছি না। তো আপনারা চাইলেই কিন্তু এটা পারেন। সো আপনারা, আমি বলবো যে দয়া করে আপনারা সেটা খুঁজে নেবেন। আর আমি এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের সাথে আরাফাত আছেন। আরাফাত, আপনি আমাদের সাথে বেশ কিছু ঘটনা শেয়ার করেছেন এখন পর্যন্ত, আপনি একটু কাইন্ডলি বলবেন যে আপনি যে ঘটনাগুলো শেয়ার করেছেন তার মধ্যে এখন পর্যন্ত কোন ঘটনাগুলো কথা মানুষ ঘুরে ফিরে বলছে? আপনি জানেন যে আপনার ঘটনা বেশ কিছু মানে মানুষজন পছন্দ করেছে, সো সেই পছন্দের ঘটনার মধ্যে থেকে আপনি যদি বলতেন যে কোন ঘটনাগুলো মানুষ আপনার কাছে শুনতে চাইছে বা আপনাকে মানে আপনার কাছে মানে বারবার করে আপনার কাছে রিকোয়েস্ট আসে যে এটা পার্ট টু চাই, পার্ট টু চাই, এরকম কোন ঘটনা যদি আমাদের একটু বলতেন।
আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়া আলাইকুম
সালাম। আমাকে শোনা যাচ্ছে ভাইয়া?
আমরা শুনতে পাচ্ছি।
জি ভাই, আমার কাছে হচ্ছে দেখো, আমার জানি তো হচ্ছে বেশি ঘটনা লিখি না, তাও মোটামুটি হচ্ছে ভালোই লিখলাম, লেখা শুরু করছি, আস্তে আস্তে কন্টিনিউ করবো। সেটা হচ্ছে আমার কাছে যে ঘটনাটা বারবার রিপিট আসছে, আমি যখন হচ্ছে মাজারের জিন পর্বটা ফার্স্ট ডে, এই পর্বটা দ্বিতীয় পর্ব অনেকেই চাইলো, অনেকেই চাচ্ছে, তারপর হচ্ছে মাজারের দ্বিতীয় পর্ব যখন দিই, এই ঘটনার প্রশংসা হচ্ছে অনেক মানুষ করেছে, এমন টাইপের ঘটনা মানুষ আমার কাছে ইনবক্সেও চাচ্ছে, পাশাপাশি হচ্ছে আমাদের কমেন্টও আসতেছে, আমরা হচ্ছে যা কমেন্টে দেখতেছি, তার পাশাপাশি হচ্ছে মানুষ ঘটনা পাঠাচ্ছেও, হয়তো আমাদের মেইলে পাঠাচ্ছে বা আমাকে ইনবক্সেও করে পাঠাচ্ছে অনেকে। কিছু পার্ট আছে যা হচ্ছে লিসেনারদের মনে হয় অনেক বেশি ভালো লেগেছিল, ওই জন্য হচ্ছে কিছু লিসেনার্স হচ্ছে বললো হচ্ছে ঘটনাটা হচ্ছে কার সাথে ঘটেছে, কিভাবে ঘটেছে, ওনার সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু কিছু হচ্ছে ইস্যুর সাথে কারণ হচ্ছে ওনার আমরা হচ্ছে ওনাদের সাথে নাম্বারটা বা ওনার সাথে যোগাযোগ করা দেওয়া যাচ্ছে না। এটা ভাইয়া
রাকিব, আপনাকে মাঝে মাঝে আমরা হারিয়ে ফেলছি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে?
আমি শুনতে পাচ্ছি ভাই।
আচ্ছা, আরাফাতকে আমরা হারিয়ে ফেলেছি আবারও। আরাফাত, শুনতে পাচ্ছেন আমাদেরকে? আরাফাত
জি ভাই, শোনা যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ, আপনাকে হারিয়ে ফেলেছিলাম আবার। হ্যাঁ বলেন, আবার বলেন। আমি একটু যাই যে আপনি হচ্ছে আমাদেরকে মানে যে ঘটনাটা মানে আমি শুধুমাত্র সরাসরি চলে যাই যে আপনি গাজীপুরে গিয়েছিলেন, সেইখানে এমন কোন মানে এক্সপেরিয়েন্স এর সম্মুখীন আপনি হয়েছিলেন যেটা আপনি শেয়ার করতে চান?
হ্যাঁ, যেহেতু আমি আর রাকিব ভাই একসাথে যাওয়া হয়েছে গাজীপুরে, সেহেতু হচ্ছে এক্সপেরিয়েন্স করতে ওই দিন কিছু হয় নাই, কিন্তু হচ্ছে আমরা যে জায়গাটাতে গেছিলাম মানে হচ্ছে যে মানে রাস্তাগুলোতে গেছিলাম, রাস্তাগুলো হচ্ছে খুবই নীরব প্রকৃতির, মানে হচ্ছে মানুষ নাই বললেই চলে, আর হচ্ছে বিশেষ করে হচ্ছে চারপাশের গাছগাছালি অনেক মানে পরিবেশটা হচ্ছে থমথমে অবস্থা, আর রাস্তা হচ্ছে অনেক ভাঙা ছোড়া এমন টাইপ, কিন্তু হচ্ছে এই জায়গাগুলোতে গেলে একটু অন্যরকম ফিলিংস হয়, মানে হচ্ছে চিন্তা ভাবনা হয়, মানে হচ্ছে হরর টাইপের আর কি। যখন হচ্ছে আমরা লাস্টের দিকে একটা জায়গায় গেছিলাম, মানে হচ্ছে আমাদের যে হচ্ছে গাজীপুরের স্থানীয় একজন ভাই ছিল সাকিব ভাই, সাকিব ভাইয়ের বাড়ির পাশ দিয়ে যখন গেছিলাম আমরা হচ্ছে এই জায়গাটা হচ্ছে খুবই মানে হচ্ছে নীরব, মানুষ নাই বললেই চলে, ওই জায়গা হচ্ছে মানে পুরাতন কিছু বাড়ি ঘর আছে, তো তাছাড়া হচ্ছে বন জঙ্গল, মানে হচ্ছে থমথমে একটা অবস্থা, মানে এই জায়গাতে আমরা দিনের সময় হচ্ছে যে অবস্থায় ছিলাম, এই জায়গাতে যদি রাতের সময় যেতাম নিশ্চিত কোনো না কোনো আমাদের সাথে ঘটতে পারতো বা হচ্ছে কোনো না কোনো এক্সপিরিয়েন্স হতো, কিন্তু দিনের বেলা কিছু হয়নি। তাছাড়া হচ্ছে আমি হচ্ছে এই এরিয়াটাতে আমি যখন ঢাকাতে আসি, তার অনেক আগে ঢাকাতে একটু বেড়াতে আসছিলাম ছোট সময়, প্রসঙ্গ হচ্ছে ওই জায়গায় হচ্ছে আমার এক কাজিনের বাসা ছিল, ওই জায়গায় যাওয়ার পথে হচ্ছে অনেক কিছু মানে হচ্ছে ঘটনা একটা এক্সপিরিয়েন্স ছিল আর কি।
ওকে, আমরা মাঝে মাঝে আপনাকে হারিয়ে ফেলছি তো বুঝতে পেরেছি, এবং আপনার ঘটনার জন্য আমরা অপেক্ষা করছি। আপনি শুধুমাত্র এইটুকু বলেন যে আপনি এই যে ঘটনা দিয়েছেন, সবাই যে আপনার সেকেন্ড পার্ট শুনতে চাচ্ছে, এটা কবে আসতে পারে?
আমার প্রথম পার্ট সেকেন্ড পার্ট ভাইয়ের দুটোটাই দেওয়া হয়েছে, একটু মানে আপনার ভুল হচ্ছে বা আমাদের ভুল হচ্ছে। এখন হচ্ছে আমি নতুন একটা ঘটনা লিখতেছি, ওটা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো।
আচ্ছা আচ্ছা, আপনার তো ফকিরজুন জিনের দুটো পার্টি এসেছে, কিন্তু আপনার এইরকম ধরনের ঘটনা, নতুন ঘটনা কবে আসতে পারে? সরি, আমি প্রশ্ন ভুল করেছি।
এই ঘটনা আমি বেইং কি একটা আসতে পারে আশা করি, কারণ লেখা অলমোস্ট শেষ।
এটা ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনি অনেক কষ্ট করেছেন গাজীপুরে গিয়ে, আমরা খবর পেয়েছি, এবং আপনি সবসময় আমাদের সঙ্গে আছেন, এবং সবসময় মানে সবচেয়ে উৎসাহিত মানুষ, এবং যিনি হচ্ছে শুধুমাত্র যে মানে ভূত.কম এর পাশে এরকম না, যখন দেশের কোনো পরিস্থিতি দাঁড়ায়, যখন দেশের মানুষ বিপদে পড়ে, তখন তিনি সরাসরি যে মানুষটি আমার সাথে সবার আগে যোগাযোগ করে, ভাইয়া কিছু একটা করি, সেটা হচ্ছে আমাদের আরাফাত। আরাফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকুন, ভূত.কম এর সঙ্গেই থাকুন, এটাই আশা করব। আর আমরা আজকের মতো বিদায় নেব, তবে তার আগে একটু বলে দেই যে আমাদের সাথে যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন, আমরা কি একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আমি একটা ঘটনা আজকে শেয়ার করেছিলাম, সেই ঘটনাটাকে আপনারা সাউন্ড ঠিক মতো শুনতে পেরেছিলেন, বা মানে একটু যদি বলে দিতেন আমাকে, তাহলে আমি ওইটা আবার নতুন করে শোনাতাম না, কারণ যে ঘটনাটা আমি পড়েছি সেটা তখন রেকর্ডেড অবস্থায় আছে, আমি কিন্তু চাইলে আবারও প্লে করে দিতে পারি। সো আপনি যদি চান তাহলে আমি আবারও প্লে করতে পারি, এবং যদি মনে করেন জানা জাস্ট একটু কমেন্টে লিখবেন যে সাউন্ড ঠিক ছিল অথবা সাউন্ড ঠিক নাই। সাউন্ড ঠিক যদি না থাকে তাহলে আমি আবারও প্লে করবো, যদি সাউন্ড ঠিক থাকে তাহলে আমি আর প্লে করবো না। একটু প্লিজ কাইন্ডলি বলবেন সবাই, আমি ওয়েট করছি আপনাদের জন্য। আর সাউন্ডের ব্যাপারে বলছেন, সাউন্ড ঠিক আছে না, আমি একটা ঘটনা পড়েছিলাম, একটা ইমেল পড়েছিলাম, সেই ইমেলের সাউন্ড কি ঠিক ছিল আপনারা একটু যদি কাইন্ডলি বলতেন। আচ্ছা, ইমেলের সাউন্ড ঠিক ছিল, সবাই বলছেন যে ইমেলের সাউন্ড ঠিক ছিল, শুনি নাই, অনেকেই বলছেন শুনি নাই। আচ্ছা, আমি ফর সেফটি আমি সেই জিনিসটা আরেকবার প্লে করে দিচ্ছি আপনাদের জন্য, আপনারা শুনুন, এবং তার মাঝখান থেকে আমি আরাফাত এবং রাকিব আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এবং যারা শুনছেন আমাদেরকে, অনুগ্রহ করে আমি বলবো, আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যারা শুনছিলেন তারা হচ্ছে আমাদের সঙ্গেই এভাবে থাকবেন, এবং আমাদের সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা বড় একটা মানে কি বলবো যে লিপ আমাদের জন্য, সবার জন্যই, যে আমরা সরাসরি ইউটিউব চ্যানেলে শো করছি, এবং অলমোস্ট এভরিডে আমরা আপনাদের সাথে কোনো না কোনো বিষয় নিয়ে হাজির হচ্ছি। আমাদের আরও কিছু প্ল্যান রয়েছে যদি আপনারা সাবস্ক্রাইব করেন, কারণ দেখবেন যে প্রতিদিনই কিছু না কিছু থাকছে, আর প্রতিদিন যদি কিছু না কিছু থাকে তাহলে ডেফিনেটলি আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আপনি কিন্তু নোটিফিকেশন পাবেন না। এবং একইভাবে চ্যানেল সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমি মানে অন্যদের মতন ভনিতা করি না একেবারে, আমি বলবো যে সেটা হচ্ছে আমাদেরকে সাপোর্ট করা হবে, যে আপনারা আমাদের সঙ্গে আছেন, এটা একটা বিশাল ভরসা। সো আমি যেটা চাই সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন, এবং ইমেলের সাউন্ড ঠিক ছিল সবাই বলছেন, আমি তারপরে কেউ কেউ আবার বলছেন আবার প্লে করেন, আমি কি করবো বুঝতে পারছি না। আচ্ছা, আমি এদের কাছ থেকে ভোট নেই, আরাফাত এবং রাকিব বলেন, আপনারা কি শুনতে পেয়েছিলেন ঘটনাটি ঠিক মতন, নাকি আমরা আমাদের আবার প্লে করা উচিত?
ভাইয়া, ঘটনাটি স্মুথ ছিল, কোনো সমস্যা ছিল না।
আপনারা একটু এই লাইভ শেষ হওয়ার আগে একটু জাস্ট এগিয়ে নিলে আপনারা আবার শুনতে পারবেন। কাতার থেকে শুনছেন আমাদেরকে অনেকেই, আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদেরকে দিচ্ছেন, আজকে প্রচুর কমেন্ট পেয়েছি আমরা, আমার কাহিনী ইমেল করে দিয়েছি। শুভ্র রহিম আমাদের সঙ্গে কাতার থেকে শুনছেন, মিথিলা আছেন আমাদের সঙ্গে, ইমন উজ্জ্বল আছেন আমাদের সঙ্গে, সাহি গেমিং আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন এম জে আকাশ, আমাদের সঙ্গে আছেন আলী পাঞ্জাব সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন, এবং আমরা চেষ্টা করবো আপনাদের সমস্ত যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলোর কম বেশি উত্তর দিতে। এবং মালয়েশিয়া থেকে শুনছেন সাব্বির হোসেন, আরও অনেকেই আছেন, কন্টেন্টের মধ্যে অনেকেই কমেন্ট পছন্দ করেন না, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে ইমেইল করবেন, আমাদের ইমেল অ্যাড্রেস rasel.bhoot.com@gmail.com। আবারও কথা হবে আপনাদের সাথে এই বৃহস্পতিবার, কালকে অর্থাৎ আগামীকালও আপনাদের সাথে আমাদের দেখা হতে পারে ছোট্ট একটা ঘটনা নিয়ে। আমরা চেয়েছি যে আমরা স্টোরিজ আকারে কিছু ঘটনা দেব, এবং সেটাও দিব রাত 9:59, যেদিন আমাদের মানে এরকম শো এর কোনো স্কেজিউলড কোনো শো থাকবে না সেদিন সেদিন আমরা দিব। সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্তই আশা করি, এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।